Hello.
শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় লিবিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের অবস্থা। আমাদের শ্রোতাদের অনেক প্রশ্ন রয়েছে ব্যাপারে। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি রয়েছেন। ডক্টর জাফর আহমেদ খান হচ্ছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব। ডক্টর জাফর আহমেদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত।
ওকে, ধন্যবাদ। সৈয়দ সাইফুল হক হচ্ছেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওয়ারবি হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ রিপেট্রিয়েটেড বাংলাদেশি এমপ্লয়িজ। সৈয়দ সাইফুল হক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ,
ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের অনুষ্ঠান সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। অনেকে আপনারা ফেসবুকে প্রশ্ন করেছেন এবং সেগুলো আমরা নেব। তবে এখন তাহলে শুরু করা যাক। আমাদের অনেকগুলো টেলিফোন ইতিমধ্যে আসছে। প্রথম প্রশ্ন,
সাদেক, আমি ঢাকা ধানমন্ডি থাকি, তবে আমি গত 10 বছর যাবৎ লিবিয়াতে কাজ করে আসছিলাম। এই পরিস্থিতিতে আমি গত 26 তারিখ রাত 3টার সময় আমি ত্রিপোলি এয়ারপোর্টে আসার জন্য প্রস্তুত নেই এবং 40 কিলোমিটার রাস্তা পার হয়েছে আমাকে প্রায় 2 ঘন্টা, 14টা আর্মি চেক পয়েন্ট পার হয়ে ত্রিপোলি এয়ারপোর্টে এসেছি। ত্রিপোলি এয়ারপোর্টে আসার পর আমি দেখলাম যে 20,000 লোক এয়ারপোর্টের বাইরে অপেক্ষমান আছে এয়ারপোর্টে ঢোকার জন্য। কিন্তু অনেক কষ্টের পর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এয়ারপোর্টে ঢুকে আমরা দেখলাম যে 5-6 হাজার লোক অপেক্ষা করতেছে গাদাগাদি অবস্থায়, কোন দুর্বিষহ অবস্থায়, এমনকি টয়লেট করার ব্যবস্থা নাই, খাবার দাবার কিছু নাই। আমরা 5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা টার্কিশ এয়ারলাইন্স এর আমরা বোর্ডিং পাস নেই এবং এখান থেকে আমরা টার্কি চলে যাই, ইস্তাম্বুলে চলে যাই। ইস্তাম্বুল থেকে আমরা পরে করাচি হয়ে আমরা 28 তারিখে বাংলাদেশে এসে পৌঁছি। অমানবিক কষ্টে বলতে পারেন যে সময়টা। তাছাড়া আসার আগে যে 4 দিন আমরা অনিশ্চিততার মধ্যে ভুগছি, যে কোনো সময় আমাদের ক্যাম্প লুট হওয়ার সম্ভাবনা ছিল। তারপর খাওয়া দাওয়া অনেকটা ফুরিয়ে যাচ্ছিল, আমরা রেশনিং এর মাধ্যমে কয়েকদিন খেয়ে তারপরে অনেক কষ্টের পরে এসেছি আমরা। এই ব্যাপারে আমার বক্তব্য এটাই যে সরকার যত সম্ভব তাড়াতাড়ি পারে লোকজনকে নিয়ে আসতে পারে, বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনতে পারলে ভালো হয়। কারণ অন্যান্য দেশের লোকজনকে সবাইকে নিয়ে বিভিন্ন দেশ থেকে এরা ফ্লাইট দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের দেশে এখন আসতে তো অবশ্যই। তবে আমি যত সম্ভব বিশেষ করে ত্রিপুরিতে যে লোকগুলো আছে, যে কোনো মুহূর্তে খুব খারাপ পরিণতির দিকে যেতে পারে, কাজে আমি অনুরোধ করব সরকার যেহেতু চেষ্টা করতেছে আরো একটু চেষ্টা করে যত সম্ভব তাড়াতাড়ি ত্রিপুলি লোকগুলোকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। ধন্যবাদ
মোহাম্মদ সাদিক খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে দেশে ফিরেছেন এবং আপনি আমাদের কাছে মন্তব্য দিলেন, সেজন্য সাদিক খান, মোহাম্মদ সাদিক ঢাকাতেই আছেন। আমি প্রথমে ডক্টর জাফর আহমেদ খানকে বলবো আপনার এ সম্পর্কে, ওনার বক্তব্য সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
সাদিক খানকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, তিনি কষ্ট করে বাংলাদেশে এসেছেন। আমি যেটা বলবো, লিবিয়ায় উদ্ভূত পরিস্থিতি হওয়ার সাথে সাথে আমাদের মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে ওখানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, একই সাথে সাথে যারা নিরাপদ স্থানে বিশেষ করে মিশর এবং তিউনিশিয়ার বর্ডারে যারা চলে গিয়েছে তাদেরকে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে আন্তর্জাতিক সংস্থা সমূহকে, বিশেষ করে IOM, ICRC, UNHCR, তাদেরকে অনুরোধ করেছে তাদেরকে যেন সেখান থেকে নিয়ে আসে। এবং গত 28 তারিখ থেকেই আমাদের এখানে লোক আসা শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত আমরা প্রায় 9,000-এর উপরে আটকে পড়া বাংলাদেশি যারা ছিল তাদেরকে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আজকে প্রায় 3,000-এর মতো লিবিয়ার, তিউনিশিয়া এবং মিশরের বর্ডার থেকে লোক বাংলাদেশিরা এসছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমি বলতে পারি যে প্রতিদিনই প্রায় 2500 থেকে 3,000 লোক আসবে এবং আমরা আশা করছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের মিশর এবং তিউনিশিয়ার সীমান্তবর্তী এলাকায় যারা অপেক্ষমান আছে তাদের সব মিলে প্রায় 30,000-এর মতো লোক আমরা ওখান থেকে নিয়ে আসতে সক্ষম হব। এবং আমরা 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 খুবই উদ্গ্রীব আমাদের মন্ত্রণালয় এবং অন্যান্য সমস্ত সংস্থা যারা এদের সাথে সংশ্লিষ্ট আছে তাদের মাধ্যমে কোঅর্ডিনেশন করে, বিশেষ করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এবং বিভিন্ন এমপ্লয়ারদের মাধ্যমে আমরা এই লোকগুলো আনার চেষ্টা করছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা লিবিয়ার আটকে পড়া বাংলাদেশি এবং বর্ডারে যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা মনোবল রাখবেন, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমরা সকলকে ইনশাল্লাহ নিয়ে আসতে, যারা বর্ডারে 30,000 মতো আটকে আছে তাদের সকলকে নিয়ে আসতে সক্ষম হব।
ধন্যবাদ ডক্টর খান। সাইফুল হক, আপনি এ সম্পর্কে যদি একটু বলেন, কারণ আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অনেকের সঙ্গে আপনার দেখা হয়েছে যেহেতু আপনারা এত কাজ করছেন এ ব্যাপারে, আপনি একটু বলবেন কিছু?
জি, আমি বলতে চাই সাদেক ভাইয়ের উদ্গ্রীব এবং উনি যেভাবে আসছেন এই এই ধরনের আরো এর চেয়েও আরো খারাপ অবস্থার কথা আমরা শুনছি যারা ফেরত আসছেন এয়ারপোর্টে এবং বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে এবং তাদের আত্মীয় স্বজন, যেহেতু আমরা এখানে তৃণমূল পর্যায়ে কাজ করি এবং আমাদের ওই সংস্থাটি অভিবাসী অধিকার নিয়েই কাজ করে, সুতরাং আমরা এই বিষয়ে প্রথম থেকেই নজর রাখছি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয় আমাদের সাথে আছেন ডক্টর জাফর আহমেদ চৌধুরী, উনি ও জানেন যে আমরা সবসময় যোগাযোগ রাখছি সরকারের সাথে, অ্যাডভোকেসি করছি যাতে দ্রুত এইসব বাংলাদেশে আনা যায়। এবং বর্তমানে যেটা শুনলেন এর মুখে যে দুইটা বর্ডারে বিশেষ করে তিনুসিয়া এবং ইজিপ্ট বর্ডারে যে লোকগুলি আছে তারা যে কি করুণ অবস্থার মধ্যে আছে সে খবর আমরা পাচ্ছি, এবং এখানে আমরা বসে নাই শুধু সরকারের না আন্তর্জাতিক সংস্থাকেও আমরা আমাদের তরফ মাধ্যমে, বিশেষ করে আমাদের যেসব আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে যেসব ফোরাম আছে তার মাধ্যমে আমরা চাচ্ছি যে কিভাবে আমাদের বাংলাদেশিদের একটু মানে কিভাবে নিয়ে আসা যায়, শুধু তাই নয় যতদিন নিয়ে আসা না যায় ততদিন তারা যেভাবে আছে, আমরা জানি যে তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, সেই বর্ডার ওখানে খুবই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, এবং ত্রিপলিতে যারা আছে তারা তো একটা ভীষণ একটা জানের ইয়ের মধ্যে আছে যে কখন কি হয়ে যায়। এটা আমরা কিছুক্ষণ আগে যেটা আমরা জেনেছি, প্রায় ঘন্টাখানেক আগে আমাদের এক ভাই ফোন করে জানালো ত্রিপলির থেকে যে সেখানে তারা একটা চার্চে, বিশেষ করে ওখানে সবাই এই একটা চার্চে কিছু বাঙালিদেরকে আশ্রয় দিয়েছে, এই ধরনের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন রিলিজিয়াস তারাও এগিয়ে এসছে। তো আমার মনে হয় যে ইনশাল্লাহ সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে আইএম সহ এটা ব্যবস্থা অবশ্যই হবে। যেটা বললেন যে ইতিমধ্যে 9,000 লোক এসেছে, তাদের অবস্থা আমরা জানি, যারা আটকে পড়া আছে তাদের অবস্থা আমরা এইখান থেকে অনুধাবন করতে পারি এবং আমরা যোগাযোগও রাখছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসতে হবে। তবে আমি মনে করি যে ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা এবং যেসব দেশ আছে ইউরোপ সহ যেসব মানে উন্নত বিশ্ব তারা যেন একটু এগিয়ে আসে, কারণ আমরা জানি যে বাংলাদেশ চেষ্টা করছে যে বাংলাদেশ বিমানের মাধ্যমে নিয়ে আসার জন্য, কিন্তু আরো আমরা জানি যে এতগুলি লোককে খুব দ্রুত ফিরত আনতে হলে আমাদের বিমান সংখ্যা বা ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে।
একটা বিষয় বোঝার দরকার যে আমাদের ওখানে প্রচুর লোক আছে, আমাদের প্রায় 60,000 লোক বাংলাদেশি লিবিয়াতে আছে, পাকিস্তানের প্রায় 17,000, ভারতের প্রায় 12,000, ফিলিপাইনের প্রায় 10,000-এর উপরে, অর্থাৎ আমাদের লোক সেখানে অনেক বেশি। সেই জন্য আমি সকলকে আমাদের আমাদের এই সমস্ত আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য যারা কাজ করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আমরা সমন্বয় করে যাচ্ছি যেন দ্রুত, যেহেতু আমাদের লোক সেখানে অনেক বেশি আছে সীমান্তবর্তী এলাকায় তারা বেশি চলে আসছে প্রায় 30,000-এর মতো, আমরা অন্তত তাদেরকে ইমিডিয়েটলি আনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আজকেই সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে আলাদা করে মিটিং হয়েছে এবং সেখানে আমাদের বিমানও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য এগিয়ে এসছে।
ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, বাচ্চু ভুইয়া। বাচ্চু ভুইয়া, আপনি শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটা করুন প্লিজ।
হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমার চাচা আজ থেকে 8 মাস আগে আপনার ইয়াতে এই লিবিয়াতে গেছেন, তো এখন ওনার সাথে যোগাযোগ, ফোনে যোগাযোগ হইতো, এখন আজকে 1 সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নাই, কোনো খবর টবর নাই, এবং বাড়ির মধ্যে কান্নাকাটি লেগে গেছে। হ্যাঁ, বাংলাদেশ সরকার এবং আপনাদের অনুষ্ঠান আমি ডেলি ডেলি শুনি, একদিনও মিস যায় না আমার, আপনাদের কাছে ডেলি ডেলি ফোন করতে।
আচ্ছা, আমার প্রশ্ন, আপনি একটু জোরে বলবেন, আপনার কথা ভালো মতো শোনা যাচ্ছে না, একটু জোরে কথা বলবেন আপনি।
হ্যাঁ হ্যাঁ, আমি তো বাহিরে।
হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন।
এখন ওনার কোন মানে কোন সাক্ষাৎ পাইতেছি না।
আপনার আপনার চাচার নাম কি?
আমার চাচার নাম হইল জিনত আলী ভুইয়া।
জিনত আলী, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কল করার জন্য। ডক্টর জাফর আহমদ খান, আপনাকে জিজ্ঞেস করি, যারা বাইরে বাংলাদেশে, যেমন যারা অত্যন্ত উদ্বিগ্ন, তারা যাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যাদের এরকম উনি যেমন বললেন যে বাচ্চু ভুইয়া যেমন বললেন যে যোগাযোগ করতে পাচ্ছেন না, এরকম কোন নম্বর আছে বা কোন ঠিকানা আছে, বা কোথায় তারা যারা উদ্বিগ্ন তারা কোথায় কল করবে, এরকম কি কোন নম্বর আছে?
আমাদের টেলিভিশনের স্ক্রলিং এ আমরা আমাদের কন্ট্রোল রুমের নাম্বারগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে আমাদের টিউনিশিয়াতে যে নাম্বারে যোগাযোগ করবে এবং মিশরের ক্যাম্পগুলোতে যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি। আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিবিয়ার ভিতরেও কিন্তু এখন আমাদের প্রায় 30-35 হাজার লোক আছে, বাকি এখন এই মুহূর্তে প্রায় 20-21 হাজার মিশর এবং টিউনিশিয়ার বর্ডার এলাকায় আছে। আমার মনে হয় ওনার চাচা হয়তো এমন এক জায়গায় আছে যেখানে টেলিফোন নেটওয়ার্কের বাইরে ক্যাম্পের ভিতরে থাকতে পারে, আমরা সেটা এখন বলতে পারবো না। তবে আমার মনে হয় যে নিশ্চয়ই তিনি তার টেলিফোন নাম্বার তার কাছে অ্যাভেলেবেল হলে তিনি নিশ্চয়ই যোগাযোগ করবেন। আমি উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব।
ধন্যবাদ। বাংলাদেশে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজারুল কায়েস, উনি ভয়েস অফ আমেরিকাকে বিশেষভাবে একটি কমেন্ট দিয়েছেন, তো আমরা এবার সেই তার মন্তব্যটি শুনব।
লিবিয়ার উদ্ভূত পরিস্থিতি অবশ্যই উৎকণ্ঠার। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি প্রতিনিয়ত অবলোকন করছি, ফলো করছি যে কোন দিকে মোড় নেয়। এর মধ্যে প্রধান যে উৎকণ্ঠার বিষয়টি অবশ্যই আমাদের যারা নাগরিক আছেন লিবিয়াতে তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য প্রধান একটি বিবেচ্য বিষয়। প্রথমেই যে সামষ্টিকভাবে লিবিয়া থেকে তুলে নিয়ে বাংলাদেশে ফেরত আনার বিষয়টি আমরা যৌক্তিকতা বিশ্লেষণ করলাম। আমাদের 7,000 বাংলাদেশি ওখানে আছে এবং এই 7,000-কে একবারে নিয়ে আসার তার সেখানে কথা না, কিন্তু বাংলাদেশ সরকার মনে করে যে প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের জীবন নিরাপত্তা আমাদের সমানভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সুতরাং প্রয়োজন যদি হয় আমরা করব। কিন্তু আমরা প্রশ্ন নিজেদের জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে সেটি প্রয়োজন আছে কিনা। আমরা বিবেচনা করে দেখলাম যে আমাদের প্রধান কাজ যেটি সেটি হচ্ছে তাদের কম নিরাপদ থেকে অধিকতর নিরাপদ অবস্থায় তাদের যদি সরিয়ে নেওয়া যায় সেটি হবে প্রথম কাজ, এবং সরিয়ে নেওয়ার কাজটিও সহজ নয়, কারণ আমরা তো ওখানটায় নেই। আমাদের দূতাবাস ত্রিপলিতে আছে, কিন্তু সেখানটায় যে অবস্থা দাঁড়িয়েছে ত্রিপলির পক্ষে ওই সব জায়গায় যে এগুলো করা সম্ভব নয়। আমরা বলবার যেটা চেষ্টা করেছি যে যেখানে আছেন নিরাপদে আছেন, নিরাপত্তা বিধান করুন, দেখুন যদি কম সংখ্যক হন তাহলে সংখ্যা বৃদ্ধি করুন, দেখুন বাঙালিরা কাজ কোথায় আছে। আর যদি লিবিয়ার ভেতরে এটি সম্ভব হয় তাহলে লিবিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তারা যেন মুভ করে, এবং এটি আমরা যখন করছি তখন কিন্তু আমরা একই সঙ্গে যে সবাইকে তুলে ফেরত নিয়ে আসবার জন্য যে প্রস্তুতিগুলো সেগুলো আমরা দেখেছি। ইত্যবসরে যেটা ঘটেছে সেটা হলো আমরা দেখেছি যে একটা বড় সংখ্যক লোক মিশরের বর্ডারে চলে আসেন এবং টিউনিশিয়ার বর্ডারে। কিছু কিছু কোম্পানি এই অস্থিতিশীল অবস্থায় নিজেরা সহযোগে তাদের যে বিদেশি কর্মীরা আছেন তাদেরকে দেশে ফেরত পাঠায়। আমরা দেখলাম যে এটি একটি পন্থা যে কোম্পানি সহ-উদ্যোগে কেউ কোনো ব্যক্তি নিজের উদ্যোগের ফেরত আসছে। আর যারা নাকি বর্ডারে আছেন আমরা তখন ইজিপ্টের সরকার এবং টিউনিশিয়ার সরকারকে বললাম, অনুরোধ করলাম যে যারা আছে তাদেরকে দেশে প্রবেশ করতে দেওয়া হোক। তো সেই অবস্থায় রিপ্যাট্রিয়েশন ইস্যুটি এলো। আমরা কথা বললাম আইওএম এর সঙ্গে, UNHCR এর সঙ্গে, ICRC সঙ্গে, এবং আমরা চাইলাম যে ওই বর্ডারে যেন তারা অভ্যর্থনা কেন্দ্র খোলেন, শিবির খোলেন, যাতে করে তাদের মৌলিক আশ্রয়, সিকিউরিটি, সাপ্লাই এগুলো যেন দেওয়া যায়। ত্রিপলি শহরে আমরা আমাদের জানা মতো 15-16 হাজার বাংলাদেশি ছিল, বেনগাজিতে ছিল 5-6 হাজার, সাবাতে ছিল আবার 15 হাজার। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটি করলাম সেটি হলো, এক, ঢাকা থেকে আমি একজন কর্মকর্তাকে পাঠিয়ে দিলাম কায়রোতে, আমার যিনি ডিজি আফ্রিকা তাকে ইজিপ্টে পাঠিয়ে দিয়েছি। আমাদের টিউনিশিয়ায় কোনো দূতাবাস নেই, আমরা ইরান থেকে আমাদের একজন অফিসারকে টিউনিসিয়া পাঠালাম এবং আমাদের যিনি ত্রিপলিতে লেবার অ্যাটাশে ছিলেন তাকে ওখানে পাঠালাম। আমরা আরেকজন রোম থেকে আরেকজন কর্মকর্তাকে পাঠালাম মিশরে। মিশর দূতাবাস থেকে আমাদের দুজন সহায়ক কর্মী যোগ দিলেন। তাদের কাজ কি হলো? প্রধানত যাদের নাকি কোন ট্রাভেল ডকুমেন্ট নেই তাদের সেই ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা, তাদের নাম টাম নিবন্ধীকরণ করে আমরা যাতে একটু ডকুমেন্টেশনটা করতে পারি। আমরা লিবিয়াতে সহিংসতায় কোনো মৃত্যুর খবর পাইনি, আমাদের কাছে কেউ কনফার্মও করেননি। কিন্তু প্রথম যে দুটো মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি সেটি হচ্ছে ইউনিসিয়ার প্রবেশের পর একজন এবং ইজিপ্টের প্রবেশের পর একজন। আমরা দুটোই রিপোর্টেডলি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই উৎকণ্ঠা এবং দীর্ঘ পথ পরিক্রমায় সম্ভবত তারা মৃত্যুবরণ করেন। ক্রিটে যেটি হয়েছে, যে জাহাজে করে বাংলাদেশিরা আসছিলেন সেখান থেকে জাহাজ থেকে আগে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তো ওই ঠান্ডা পানির মধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে।
মিজারুল কায়েসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের কাছে এই মন্তব্য দেওয়ার জন্য। এর সঙ্গে এটাও বলে রাখি, মিজারুল কায়েস অন্যান্য রাষ্ট্র প্রতি যে আবেদন জানানো হয়েছে এবং তারা যে সাহায্য করছেন সে সম্পর্কেও বলেছেন, কিন্তু সময়ের অভাবে মানে কিছুটা পুরো মন্তব্যটা এখানে দেওয়া সম্ভব হল না। যাই হোক, আমরা আরেকটি প্রশ্ন নেব এবার।
নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, ওদেরকে আমরা যে একদিন রাত্রে আসছিলাম ওই রাত্রি তাদেরকে তাদের এম্বাসি নিয়ে নিয়েছে বুঝছেন, কিন্তু আমরা বাংলাদেশি এম্বাসি আমাদের কাছে ছয় দিন পরে আসলো। আমরা কষ্ট আমাদের এম্বাসি বাইরে আমাদের কি কাজ, কি জন্য পাঠাইছে ওদেরকে আমাদের দেখার জন্য ঠিক আছে, কিন্তু আমাদেরকে ওদের এম্বাসি নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ওরা ওদের পাবলিকের জন্য খানা, জুস, বিস্কুট অনেক কিছু নিয়ে আসছে। ওরা বর্ডার আইসে বসালে ইন্ডিয়ান নেপাল, ওরা বর্ডার আইসে বসালে কিন্তু ওদের লোক আসলে ওদেরকে খানা টানা খাওয়ায়, তারা বাসে তোরা সাথে সাথে নিয়ে যাওয়ার। আমরা ছয় দিন কোলা মাঠে আসলাম, ছয় সাত দিন বুঝছেন, তারপরে উনি আসার পরও আমাদের জন্য এক গ্লাস পানি আনেনি। কিন্তু আমার প্রশ্ন এটাই, আমাদের এম্বাসি তাদের প্রয়োজন কি হয়ে যাবে, তাদের কাজটা কি? কোম্পানির দু মাসে আমাদেরকে বেতন দিছিল, আমাদের কোম্পানি জানুয়ারি 12 তারিখে বেতন দিছিল, লিবিয়ানরা 14 তারিখে এসে সবকিছু লুটপাট করে নিয়েছে, আবার ফেব্রুয়ারি 13 তারিখে বেতন দিছিল, 17 তারিখে আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিছে, সরি সরি জানুয়ারি ফেব্রুয়ারি 15 তারিখে দিছিল আমাদেরকে বুঝছেন, কিন্তু দু মাসে ওরা আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিছে। এটা কি আমাদের সরকার আমাদেরকে দিবে ক্ষতিপূরণ দিতে?
সাখাওয়াত হোসেন, উনি লিবিয়া থেকে ফিরেছেন, উনি ভৈরব থেকে উনি ভৈরবে থাকেন এবং সেখানে তার সঙ্গে কথা হয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে কল করার জন্য এবং তার মন্তব্য দেওয়ার জন্য। ডক্টর জাফর আহমেদ, আপনি তো শুনলেন সাখাওয়াত হোসেনের কথা, এদিকে মিজারুল কায়েস সাহেবও আগে বলেছেন যে অনেক কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং তারা ইয়ে করছেন, তো আপনি যদি এই সাখাওয়াত হোসেনের যে উদ্বেগটা, এই দুটো ব্যাপারে উনি বললেন, একটা হচ্ছে যে উনি ফিল করছেন যে যতটা অন্যান্য দেশ যেরকম করছে সেরকম হয়তো বাংলাদেশ করছে না তাদের এই খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় উনি যেটা উল্লেখ করলেন যে অনেক লুটতরাজ হয়েছে, তারা অনেক কিছু হারিয়েছেন, বাংলাদেশ সরকার কি সেই ক্ষতিপূরণ দেবেন কিনা, আপনি যদি এটা একটু অ্যাড্রেস করেন প্লিজ। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলবো এই ক্ষেত্রে যে নেপালে যত লোক সেখানে আছে বা তিউনিসিয়া এবং মিশরের বর্ডারে আমাদের লোক সংযুক্ত তার থেকে অনেক অনেক গুণ বেশি, সেই তুলনায় আমাদের এমবেসি ক্যাপাসিটি ওখানে খুবই কম, তিউনিসিয়াতে তো আমাদের এমবেসি নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানকে বাংলাদেশিদেরকে অর্গানাইজ করার জন্য অফিসার পাঠানো হয়েছে, আমি বলবো যে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং এর ভিতরেও হয়তো অনেকের অনেক অভিযোগ থাকতে পারে। আমি যেটা বলবো যে আমরা আপ্রাণ চেষ্টা করছি, যারই ফলশ্রুতিতে এই কয়েকদিনে দেখেন যে আমরা প্রায় 9,000-এর বেশি লোককে এখানে আনতে সক্ষম হয়েছি এবং আন্তর্জাতিক সংস্থা কমিউনিটি যারা আছে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি। এবং আমি যেটা বলবো যে আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, এই ধরনের একটা বড় যুদ্ধ অবস্থার ভিতরে কম বেশি একটু ভোগান্তি হয় এবং এটা যাতে ধৈর্যের সাথে মোকাবেলা করে সেটাই আমি বলবো। আমি যেটা এনশিওর করতে চাই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে আরো রেইনফোর্স আরো জনবল বৃদ্ধি করা হচ্ছে এবং স্থানীয় ভলান্টিয়ারদের সংগঠিত করা হচ্ছে এবং তারা বাংলাদেশিদের সাহায্যে এগিয়ে আসছে এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ICRC IOM তারাও এই ব্যাপারে প্রচুর কাজ করছে।
ধন্যবাদ। আপনারা শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের কাছে যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে 202-619-3062 সেখানে সরাসরি আমাদের ডিরেক্টলি আপনারা ফোন করতে পারেন। আর ফেসবুকেও, বাংলা ফেসবুকেও আপনারা প্রশ্ন করতে পারেন। ফেসবুকে শাহিনুর আলম তিনি যোগাযোগ করেছেন। শাহিনুর আলম, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, আমার প্রশ্ন যে লিবিয়াতে এখনো 22,000 বাংলাদেশি আটকে পড়ে আছে, তো পরিস্থিতি খুব জরুরি অবস্থা দাঁড়িয়েছে, এবং টিউনিশিয়াতে প্রায় সীমান্ত এলাকায় এই বাংলাদেশি গুলো আছে, তো আমরা IOM যিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা থেকে তথ্যটি পেলাম, তো এই এমতো অবস্থা দেখা যায় যে বাংলাদেশে যে মানুষগুলো আর কি বাঙালি আছে ওদের কিভাবে দ্রুত সুস্থভাবে দেশে ফিরানো সম্ভব। আর তাছাড়া যখন আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলোতে যদি হয় এ ধরনের কর্মকাণ্ড, তাহলে বাংলাদেশ কতটুকু সক্ষম তাদেরকে বাংলাদেশের শ্রমিকদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য, আর এই প্রক্রিয়া আর কি ওই লিবিয়ার সরকার বা আদার্স যেগুলো মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ হয় তারা কি কোনো ক্ষতিপূরণ দিবে বাংলাদেশিকে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য শাহিনুর আলম।
জি, আমি মেইনলি জানতে চাচ্ছি বাংলাদেশ সরকারের কতটুকু ভূমিকা এখানে।
আচ্ছা, ঠিক আছে,
আপনি রাখতে পারবেন।
আচ্ছা, আমি প্রথমে সাইদ সাইফুল হকের কাছে যাব, কারণ আপনারা তো ডিরেক্টলি এনাদের সঙ্গে কাজ করছেন যারা ফিরে আসছেন, কারণ ক্ষতিপূরণের প্রশ্ন উঠছে, এবং তারা যারা আপনারা কি শুনছেন এ সম্পর্কে যদি একটু বলেন।
জি, আমরা আসলে খুবই উদ্বিগ্ন এবং ওনাদের কথাগুলি একেবারেই মানে মিলে যাচ্ছে সবার সাথে। যে বিষয়গুলো সবসময় আসছে সেটা হলো যে আমাদের এমবিসির ব্যাপারে যে বিষয়টা সবাই বলছে যে আমরা এমবিসি থেকে সেই ধরনের মানে সাপোর্ট যেটা পাওয়া উচিত অন্যান্য দেশ পেয়েছে, সে ব্যাপারে আসলে আমাদের উৎকণ্ঠা, আমরা এই আমাদের এই উৎকণ্ঠার ব্যাপারটা আমরা আমাদের মন্ত্রণালয় জানিয়েছি। আমরা জানি যে সরকার উদ্যোগ নিয়েছে আরো নিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা আরো একটু জোরদার করা দরকার। যেমন আমি মনে করি যে কয়েকজন অফিসারের কথা আমাদের সচিব মহোদয় বললেন মিজারুল কাজ ভাই, যে আমরা বিভিন্ন জায়গা থেকে অফিসার নিয়ে দিচ্ছি, কিন্তু আমরা যতটুকু জানি বিশেষ করে যে বর্ডার এলাকায় যে আমাদের প্রচুর সম্প্রদায় 30,000 লোকের জন্য এক দুজন অফিসার ইজ ভেরি ভেরি ইনসাফিসিয়েন্ট। এখানে দরকার হলে আমাদের যে আশেপাশে যত এমবিসি আছে, এমনকি আমরা জানি যে ডিজাস্টার হলে আমরা বিভিন্ন দেশে তাঁবু পাঠাই, ওষুধ পাঠাই, বিভিন্ন টিম পাঠাই, ডাক্তার পাঠাই, এখানে কেন যাবে না? এটা হলো আমাদের মানে সিভিল সোসাইটি বা আমাদের এই মানে যারা আমরা এই নিয়ে কাজ করি তাদের থেকে প্রশ্ন, এবং এটা ওনাদের সাথে একমত মানে এক হয়েই বলতে চাই যারা এই সাফারটা করতেছে, যে তাদের উচিত সরকারকে কিন্তু এই ধরনের একটা তরিত একটা ব্যবস্থা নেওয়ার জন্য, একটা টিম চলে যাবে দুইটা বর্ডারে আমাদের যেখানে 15,000-20,000 করে লোক আছে তাদের কাছে, ওখানে ভাষা জানে না অনেকে আছে, যেসব অফিসার ওখানে যারা ই দিচ্ছে করিয়ে ইজিপ্ট বর্ডারে তারা তো আর দিতে কথা বলছে বা বিভিন্ন ভাষায় কথা বলছে, সেখানে বাংলাদেশি লোক মানে মানে ওখানে বাংলা ভাষীদের দরকার, মানে বাঙালিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে দরকার হলো যে খাবারের ব্যাপারটা, আমি জানি যে আমাদের প্রবাসী মন্ত্রী সচিব মহোদয় উনি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে আমাদের যেহেতু ওয়েজার্নার ওয়েলফেয়ার ফান্ড আছে, টাকার ব্যাপার না, উনি বলেছিলেন যে এমবিসি যত যেখানে যা পয়সা লাগে দরকার হয় খাবার দাবার পানি যেখান থেকে পারুক সংগ্রহ করে উনাদেরকে ব্যবস্থা করবে। আসলে আমার মনে হয় যে জায়গায় লোক বলে খুবই অভাব দেখা যাচ্ছে, এবং সেই জায়গাটাতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সংস্থার মাধ্যমে হলেও বা আমাদের নিজেদের এমবেসি যারা আশেপাশের দেশগুলো থেকে নিয়ে হলো আমার মনে হয় এখানে জোরদার করা উচিত, এবং সেই সাথে আমরা জানি যে এটা খুব তড়িৎ গতিতে কিছু হবে না, সুতরাং আরো সময় লাগবে, সুতরাং বাংলাদেশ থেকেও যদি টিম পাঠাতে হয় বিশেষ করে এই বর্ডার এলাকা যে আছে, আমরা জানি যে অসুবিশুকও পড়ছে, অনেকে অনেক ধরনের ওখানে ঠান্ডার মধ্যে মরুভূমির মধ্যে আছে। সুতরাং আমার মনে হয় যে ব্যাপারে আমাদের সরকারের আরো একটু মানে মানে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার।
ধন্যবাদ সাইফুল হক সাহেব। ফেসবুকে আরেকজন যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে, মোহাম্মদ আব্দুল্লাহ, তার সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা তাকে কল করেছি। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি আপা।
ওকে, ধন্যবাদ। তো আপনি আপনার প্রশ্নটা করুন।
আমি মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। লিবিয়া পরিস্থিতির কারণে মিশর, টিউনিশিয়া এবং গ্রিসে প্রায় 22,000 বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কিন্তু লিবিয়ার ভেতর যেসব বাংলাদেশি রয়েছেন তাদের উদ্ধারে আইওএম এর তেমন কিছু করার নেই বলে জানিয়েছে তারা। এ পর্যন্ত 5,200 জন বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে দেশে ফেরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় আরো অন্তত 40,000 বাংলাদেশি আটক আছেন। তাদের উদ্ধারে বাংলাদেশ সরকার কি উদ্যোগ নেবে এবং তারা দেশে ফিরলে কোনো ক্ষতিপূরণ পাবে না বলে বিভিন্ন তথ্য মাধ্যমে জানা যাচ্ছে, আমাদের সরকার কি কোন ধরনের ক্ষতিপূরণ তাদেরকে দেবে? ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের প্রশ্ন করার জন্য। ডক্টর জাহাফর আহমেদ, আপনার কাছেই আমার যেতে হচ্ছে যেহেতু ক্ষতিপূরণের প্রশ্নটা হচ্ছে। তো আপনি যদি
অলরেডি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সংসদে বলেছেন যারা ফেরত এসেছে তাদেরকে আবার অগ্রাধিকার ভিত্তিতে এমপ্লয়ারের মাধ্যমে আমরা লিবিয়াতে প্রেরণের প্রচেষ্টা নেব, একই সাথে সাথে আমরা অন্য দেশে প্রেরণের ক্ষেত্রেও লিবিয়া ফেরত কর্মী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেব। এছাড়াও আমি যেটা বলবো, লিবিয়ার ভিতরে যারা এখন আছে তারা যদি এই মুহূর্তে তাদের আমরা নিয়ে আসছি না, কিন্তু তারা তাদের ভিতরে কেউ যদি নিজেকে নিরাপদ মনে না করেন, কেউ যদি মিশর বা টিউনিশিয়ার বর্ডারে চলে আসেন, তাহলে সেখান থেকে আমাদের আনার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এবং এইটাতে যদি লিবিয়ার পরিস্থিতি আরো অন্যরকম মোড় নেয় তাহলে বাংলাদেশ সরকার প্রস্তুত আছে, আমাদের ওখানে যত বাংলাদেশি আছে যদি প্রয়োজন হয় আমরা তাদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে তাদেরকে নিয়ে আসার উদ্যোগ আমরা গ্রহণ করব।
ধন্যবাদ ডক্টর জাফর আহমেদ। আপনাকে আরেকটু একটা অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে যে নাম্বারগুলোর কথা আপনি বলছিলেন যে সেই নম্বরে যোগাযোগ করা যাবে ওই মধ্যপ্রাচ্যের লিবিয়া এবং আশেপাশের জায়গায় দূতাবাসের, সেই নাম্বারগুলো যদি আমাদের সরবরাহ করেন আমরা আমাদের ফেসবুকেও সেগুলো দিতে পারব এবং আমাদের বাংলা ভিওএ ওয়েবসাইট যেটি সেটিতেও আমরা নম্বরগুলো দিতে পারবো, তাহলে আমাদের অসংখ্য শ্রোতা যারা এই তথ্যগুলো চান তারা সেগুলো পাবেন এবং তারা চেষ্টা করতে পারবেন সরাসরি যোগাযোগ। এবারে আরেকটি প্রশ্নে যাওয়া যাক।
সালামু আলাইকুম, নূর মোহাম্মদ দোহা কাতার। বর্তমান সরকার ক্ষমতায় এসেই প্রবাসীদের জন্য অনেক আশার বাণী শুনেছিলেন যা আমরা স্বাগতমের মাধ্যমে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। অথচ লিবিয়া প্রবাসীদের উদ্দেশ্য করে বিদেশি পত্রিকায় শিরোনাম হচ্ছে বাংলাদেশ ভুলে গেছে তার জনগণ। এখন আমার প্রশ্ন, প্রবাসীদের এই চরম মুহূর্তে সামগ্রিক সহযোগিতা ছাড়া শুধু নিজ দায়িত্বে নিরাপদে থাকার পরামর্শ কি যথেষ্ট? ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ নূর মোহাম্মদ, আপনি দোহা থেকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাফর আহমেদ, আপনি খান আপনি তো শুনলেন ডক্টর মানে নূর মোহাম্মদের প্রশ্নটা, যে শুধু আপনারা নিরাপদে থাকুন এটা বললে তো হবে না, আমাদের মানে সরকার কি করছে এখন আপনি বলেছেন এবং রেজাউল কায়েসও বলেছেন একই কথা।
লিবিয়ার ভিতরে এখন যে অবস্থা বিরাজ করছিল কিছুদিন আগেও, এখন তো পরিস্থিতি আগের চাইতে অনেক ইজি হয়েছে, বিশেষ করে ত্রিপলিতে এখন অবস্থা আগের চাইতে অনেক ভালো। এবং এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই এটা হয়তো সমাধান হয়ে যাবে। আর তারপরেও আমি যেটা বলবো যে লিবিয়ার ভিতরে কিন্তু কারো কোনো অসুবিধা ঘটে নাই, ঘটেছে কিন্তু মিশর এবং টিউনিশিয়ার বর্ডারে, এমনকি গ্রিসে, যেখানে আমাদের কর্মীদেরকে শীতে করে ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে তারা ঝাঁপিয়ে পড়ে অসুবিধার সৃষ্টি করেছে। এরকম একটা অবস্থার ক্ষেত্রে আমার মনে হয় মাথা গরম না করে প্যানিক বা আতঙ্কের মধ্যে না থেকে ধৈর্যের সাথে মোকাবেলা করলেই বরং ভালো হয়। এবং আমরা তো বলেছি যে ওখানে আমাদের প্রায় আরো 30,000-এর উপরের লোক লিবিয়ার ভিতরে আছে,
আমার কাছে এরকমও ফোন এসেছে, অনেকে ফোন করেছে, এটাও বলেছে যে এখন তো পরিস্থিতি ইজি হয়ে যাচ্ছে, আমরা এখন এখানে থাকতে চাচ্ছি, আমাদের দিকে খেয়াল রাখেন। মানুষের ভিতরে যেমন চলে আসার একটা উদ্বিগ্নতা আছে, এট দি সেম টাইম ওখানে অনেকে আছে, তারা সংঘবদ্ধ ভাবে আছে, বিভিন্ন ক্যাম্পে আছে, তারা সেখানে থাকতেও চাচ্ছে। আমি যেটা বলতে চাই যে সেখানে লিবিয়াতে প্রায় লিবিয়ার প্রায় 60 লক্ষ লোক আছে, সেখানে এমন কোন ঘটনা ঘটে নাই যে আমাদের বাংলাদেশি বা অন্য কোন ফরেন শ্রমিক যারা আছে তাদের উপরে কোনোভাবে আক্রমণ হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটু আমি বলবো যে ধৈর্য ধরে মোকাবেলা করা, এবং কেউ যদি একান্তই নিরাপদ বোধ না করে তাহলে এমপ্লয়ারের মাধ্যমে বা গ্রুপে যেকোনো ভাবে বর্ডারে চলে আসলে, কারণ লিবিয়ার ভিতরে এখন যে অবস্থা, বাইরে থেকে আমরা ইচ্ছা করলেও নিয়ে আসতে পারছি না। আমরা আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা লিবিয়ার অভ্যন্তরে যে সমস্ত অর্গানাইজেশন হিউম্যানিটেরিয়ান কাজ করে তাদের মাধ্যমে মোবিলাইজ করে চেষ্টা করছি যে আমাদের লোকজন যারা আছে তাদেরকে যেন সাহায্য প্রদান করে। এই এই বিষয়গুলো আমি মনে করি যে এগুলো যদি তারা ধৈর্যের সাথে মোকাবেলা করে তাহলে নিশ্চয়ই পরিস্থিতির উত্তরণ ঘটবে।
ধন্যবাদ সৈয়দ সাইফুল হক। আপনার কাছে যাওয়ার আগে আরেকবার বলছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের কাছে যদি সরাসরি প্রশ্ন করতে চান 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন, আর আপনারা ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারেন। আমার সঙ্গে স্টুডিওতে আছেন শেজিন চৌধুরী, তিনি ভয়েস অফ আমেরিকার বাংলা ফেসবুকে নজর রাখছেন। শেজিন, কোন নতুন কিছু আছে?
হ্যাঁ, আমাদের সুমন মহিউদ্দিন তিনি ফেসবুকের মাধ্যমে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, অনেক বাংলাদেশি নিহত হয়েছে লিবিয়াতে, কতটুকু এটা কতটুকু সত্য?
আপনি ধন্যবাদ,
ফোন নাম্বার পাঠিয়েছেন।
আচ্ছা, ধন্যবাদ। আপনি ডক্টর জাফর আহমেদ, আপনি তো এই
মাত্র পররাষ্ট্র সচিব বলেছেন লিবিয়ার অভ্যন্তরে কোন হতাহতের সংবাদ আমরা পাইনি, শুধুমাত্র মিশর এবং তিউনিসিয়ার বর্ডারের দুইজন এবং গ্রিসের তিনজন যারা লাভ দিয়ে পানিতে পড়েছিল তারা, এই পাঁচজনের মৃত্যু সংবাদ আমাদের কাছে আছে। এর বাইরে অন্য কোন সংবাদ এখন
জানা মতে এখন নেই যে যারা লিবিয়ার ভেতরে কিছু হয়েছে,
লিবিয়ার ভেতরে সেরকম কোন সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে নেই।
সুমন মহিউদ্দিন আপনি শুনলেন, আর সাইফুল হক আপনি যদি, দুঃখিত ওই প্রশ্নটা আসায় ইয়ে হয়ে গেলাম আমরা, যাই হোক আপনি যদি এ ব্যাপারে।
আমরা যেটা আমাদের যেসব বাঙালি ভাইরা আসছেন এবং আমরা যেসব পরিবার থেকে যে খবর পাচ্ছি, আমরা কিছু আহতের খবর পেয়েছি, আহত হয়েছেন এবং দু একজনের কথা শুনেছি যে তাদের গুলিবিদ্ধ হয়েছেন বা তারা এখন অন্যান্যদের সাহায্য সহযোগিতা তারা বর্ডার দিকে চলে গেছেন বা যাচ্ছেন, কিন্তু মৃত্যুর সেভাবে সংবাদ পাইনি। যেটা আমরা শুনলাম যে কিছু মানুষ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে আসলে তাদের লাশগুলি কিভাবে কিভাবে আনা যায়, কারণ আমরা জানি যে প্রবাসী মন্ত্রণালয়ের একটা ব্যবস্থা আছে, তারা এটা কম্পেনসেশন করেন, ক্ষতিপূরণও দেন যারা মৃত্যুবরণ করেছে। এবং আমি এই জিনিসটা আরেকটু উৎকণ্ঠা যেটা ফেরত আসা বাঙালিরা
বাংলাদেশে। আচ্ছা সৈয়দ, হ্যাঁ সুমন মহিউদ্দিন আপনি লাইনে আছেন? সুমন মহিউদ্দিন, হ্যালো সুমন মহিউদ্দিন আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার প্রশ্নের ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। বললেন ডক্টর জাফর আহমেদ খান বললেন যে, এবং এর আগেও মিজারুল কায়েস যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনিও বলেছেন যে তাদের জানা মতে ওই দুজন প্রথমে মারা গেছেন যারা ওই হৃদরোগে আক্রান্ত হয়ে, এবং পরে যারা পানিতে গ্রিসে যারা পানিতে ঝাঁপ দিয়ে পড়েছেন সেরকম তিনজন মারা গেছেন, কিন্তু সেটা ছাড়া তাদের জানা মতে লিবিয়ার ভেতরে তারা কোনো খবর পাননি। আপনি কি এটা ছাড়াও আর কোনো প্রশ্ন আছে?
না, হ্যাঁ আমি এজন্য বলছিলাম আর কি প্রশ্নটা, আমি আমরা ওই যে দিগন্ত টেলিভিশন যখন দেখছিলাম, মানে যখন সমস্যাটা শুরু হয় 37 জন বাংলাদেশের থেকে মারা গেছিল, ঠিক আছে, এই যে আমি মানে টিভি দিয়েছিলাম লিবিয়া থেকে সরাসরি ফোনে বলতেছিল, আমি ওইটা জানতে চাইছিলাম আর কি, পরে শুনছি আমি ওই সম্পর্কে জানতে চাইছি।
আচ্ছা, আমি তাহলে ডক্টর জাফর আহমেদ খানের কাছে আরেকবার যাচ্ছি। আপনি কি এ সম্পর্কে কিছু জানেন যে ওনারা টেলিভিশনে দেখেছেন যে 37 জন মারা গেছেন?
না, এরকম একটা সংবাদ অন্য মিডিয়ার অসমর্থিত খবরে এসেছিল, কিন্তু সেটার কোন সত্যতা এখনো পাওয়া যায়নি বা তাদের নাম ঠিকানা কেউ চাক্ষুষ দেখেছে। আমরা কন্ট্রোল রুম খোলার পরে শত শত ফোন আমাদের কাছে আসছে, লিবিয়া থেকে আসছে এবং লিবিয়ার যে সমস্ত আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তাদের কাছ থেকে এসছে। আমরা ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করেছি যে আপনাদের কাছে কোন আপনাদের আত্মীয় স্বজন বা অন্য কারো মৃত্যুর সংবাদ আপনাদের হাতে কিনা, আমাদের কাছে এই বিষয়টা কেউ নিশ্চিত করেনি। এবং ওই 37 জনের খবরও আমি মনে করি যে এখনো কোন সত্যতা আমরা পাইনি।
ধন্যবাদ। আমাদের আরেকটি কলার কল করেছেন মালয়েশিয়া থেকে, মুজাম্মেল। মুজাম্মেল, আপনি শুনতে পাচ্ছেন, লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্নটি করুন।
প্রশ্নটি হলো, আমার ভগ্নিপতি থাকে রাজধানী ত্রিপলিতে। হ্যাঁ, 4-5 দিন আগে আমি একটু টেলিফোন করে যোগাযোগ পাইছিলাম, বললো আর কি এখন তো রুমের থেকে বাইর হওয়া যায় না এবং আমার রুমে এখন খাবার দাবার নাই। তবে মনে করেন এই যারা আটকে পড়া ত্রিপলিতে বা বিয়ের ভিতরে যারা শরণার্থী শিবিরে গেছে তারা তো আসবে, যারা আটকা পড়া আছে লিবিয়া ত্রিপলিতে বা লিবিয়ার ভিতরে এদের কি ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার, এই আমি জানতে চাচ্ছি।
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা মানে ডক্টর খান এর আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
আজকেও আমাদের ত্রিপলিতে আমাদের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে সন্ধ্যার সময়ও, এবং লিবিয়া বিশেষ করে ত্রিপলির অবস্থা এখন বেটার, দোকানপাট খুলেছে, খাবার পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে ত্রিপলির এই সমস্যাগুলো অল্প কয়েকদিনের মধ্যেই চলে যাবে, আমার মনে হয় এটা নিয়ে টেনশন করার তেমন কিছু থাকবে না। এতদিন যেহেতু কষ্ট করেছে আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমার মনে হয় সমস্ত কিছু এখন তো অবস্থা আগে থেকে আরো উত্তরণ ঘটেছে। আপনি জানেন একটা নেগোসিয়েশন হচ্ছে, আমরা আশা করছি কিছুদিনের ভিতরে এই সমস্যাটার উত্তরণ ঘটে যাবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আরেকটি কলার আছে, আসলে এটা বোধহয় লিবিয়া থেকে ফেরত একজন মন্তব্য।
আমার নাম হচ্ছে শানুর, আমি লিবিয়া থেকে আসছি গত বৃহস্পতিবার বুধবারে। আমার সমস্যা হচ্ছে মানে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে আসছি আর কি, কারণ আমি আমার টাকা তুলতে পারি নাই, আমার ঋণের চাপ হয়েছে আর খুব কষ্ট করে আসছি। কারণ এখানে যে লিবিয়াতে অবস্থানরত বাঙালিরা খুবই কষ্টে আছে, আরো আছে জানি না, আমার সাথে অনেক বাঙালি ছিল কিন্তু তারা ফিরে আসছে কিনা তারা জানি না। মানে আমার অনুরোধ, আমি একটা অনুরোধ থাকবে যে যারা অসহায় অবস্থা বাঙালি, আমার বাঙালি ভাইয়েরা আছে, তারা যদি দেশে ফিরে তাদের মা বাবার কাছে পৌঁছে অথবা তারা মা বাবা খুশি হবে, অনেক চিন্তিত আছে। এয়ারপোর্টের মধ্যে অনেকেই ভিড় করতেছে, তাদের মা বাবা তাদের সন্তান কখন ফিরে আসবে এই আশায়। অনেকে কেউ দেশে ফিরতে পারে নাই, কেউ সুযোগ করতে পারে নাই। তো আশা থাকবে আর কি সরকারের কাছে যে সবাইকে যেন ফিরিয়ে আনতে পারে এই দেশে।
ধন্যবাদ শানুর, হবিগঞ্জে আছেন তিনি এবং লিবিয়া থেকে ফিরেছেন, ধন্যবাদ। আমি সৈয়দ সাইফুল হকের কাছে যাচ্ছি, যদি এই প্রশ্নের বা ওনার মন্তব্যের ব্যাপারে যদি আপনি কোনো উক্তি দিতে।
আমার মনে হয় যে উনি যে প্রশ্ন করেছে এটা সবাই অনেকেরই প্রশ্ন, এবং আমরা জানি যে বাংলাদেশের এই ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো যখন ইরাক কুয়েতের একটা যুদ্ধ হয়েছিল তখন কিন্তু অনেক বাংলাদেশি ফিরত এসেছে। আসার পর আমাদের মন্ত্রণালয় থেকে জাতিসংঘের মাধ্যমে এবং যে দেশে তারা ছিল সে দেশের সরকার যেই পরিবর্তিত হয়ে যে আসুক না কেন তাদের কাছ থেকে কম্পেনসেশন গুলি আদায় করার একটা নিয়ম আছে, সেটা করতে হবে। এই জন্য সরকারের এখন থেকেই জাতিসংঘের সাথে এই ব্যাপারে যোগাযোগ রাখতে হবে। আর আমরাও যারা সিভিল সোসাইটি থেকে আছি আমরা ওটা যাচ্ছি, যারা ফেরত এসেছে তাদেরকে কিভাবে এখানে পুনর্বাসন বা এবং রিইন্টিগ্রেশন যেটাকে বলে সেটা করা যায়, কারণ সবাই যে ফেরত যেতে পারবে সেটাও বোধহয় সম্ভব হবে না। সুতরাং তাদের পুনর্বাসনের জন্য একটু সরকারি এবং বেসরকারি উভয় মিলেই করতে হবে। এবং আমি তার সাথে বলতে চাই যারা এদেরকে পাঠিয়েছে যে রিক্রুটিং এজেন্সি, তাদেরও একটা দায়বদ্ধতা আছে, তাদেরকেও দেখতে হবে যে তারা তাদেরকে পয়সা নিয়েছে, তাদের টাকা নিয়ে তাদেরকে পাঠিয়েছে। এবং যে ভাই বললেন যে উনি জায়গা বিক্রি করে বা ধার করে গিয়েছেন, তার যে কি করুণ অবস্থায়, এবং আমরা দেখেছি বাংলাদেশে যারা ফিরতে এসেছে এয়ারপোর্টে কান্নায় ভেঙে পড়েছে যে এখন আমরা দেশে যে কি করব, আমাদের বাড়িতে যাওয়ার পয়সা ছিল নাই, তো আমাদের ব্যুরো অফ ম্যান পাওয়ার থেকে 1,000 টাকা করে দিয়েছিল তাদের গাড়ি ভাড়া, এবং বাসে করে তাদেরকে এয়ারপোর্ট থেকে বাসে নিয়ে যাওয়া হয়েছিল। এই সুযোগ সুবিধাগুলি এখানে করা হচ্ছে, কিন্তু পরে কি করবে এটা একটা বিষয় আছে। এই বিষয়ে আমার মনে হয় যে আমরা সম্মিলিত ভাবে এবং সরকারের যদি উদ্যোগ নেয় এক টাস্ক ফোর্স বা সিভিল সোসাইটি বা অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে বসে এদের ব্যাপারে কয়েক ধরনের ব্যবস্থা করা যেতে পারে। একটা হতে পারে যে শর্ট টার্মে যারা আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, আর যারা দেশের লিবিয়ার পরিস্থিতি ভালো হওয়ার পরে যেসব এমপ্লয়াররা তারা তো তাদের লোক লাগবে তাদেরকে ওখানে নিয়ে আবার কিভাবে পুনরায় চাকরিতে নিয়োজিত করা যায়, এবং তাদের যাদের লুট হয়ে গেছে অনেক কিছু কিন্তু টাকা পয়সা সব বহু লোকের কিন্তু বহু কিছু হারিয়ে ফেলেছে, তো সুতরাং তাদের ক্ষতিপূরণটা ওই দেশের থেকে সরকার থেকে বাংলাদেশ সরকারের আদায় করতে হবে। এটা যেটা তারা করতে পেরেছিল আগে কুয়েতের বেলায় যেটা জাতিসংঘের মাধ্যমে, সুতরাং এই ধরনের ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তাছাড়া আমি আরো আশাবাদী যে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট সেক্টরের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তারা নিজেরাই আগ্রহ প্রকাশ করেছেন যে লিবিয়ার থেকে যেসব মানুষ দুস্থ অবস্থায় ফিরে এসেছেন তারা অনেকেই তাদেরকে কর্মে নিয়োজিত করবেন, যারা এমনও অনেকেই আগ্রহ দেখিয়েছেন যে যারা স্কিল তাদেরকে সেই চাকরি দেওয়া হবে, যারা আনস্কিল আছে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। সুতরাং এই বিষয়গুলো সরকারের সহযোগিতা খুবই দরকার, কারণ দেশে এবং বিদেশে সব জায়গায় সরকারের দায়িত্ব নিতে হবে এই আমাদের অভিবাসী শ্রমিকদের জন্য। তার পাশাপাশি সরকারের সহযোগিতা অন্যান্য যারা আছেন আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা তারাও এগিয়ে আসবেন। তবে আমার মনে হয় যে এখন একটা যে পরিস্থিতি চলছে সবার মনের মধ্যে কিন্তু আশঙ্কা, সে জায়গায় বাংলাদেশিদের বা আমাদের অভিবাসী ভাইদেরকে আমি এইটুকু বলবো যে আমরা তো আসলে সংগ্রাম করেই আমাদের বাঁচতে হয় এবং সংগ্রামের পাশে আমরা যাতে সবাইকে পাই সেটা আমরা চাইবো, কিন্তু সংগ্রাম তো আমাদের নিজেদেরই করতে হবে।
ধন্যবাদ। ফেসবুকে আরেকটি প্রশ্ন এসছে, শেজিন কি প্রশ্নটি?
হ্যাঁ, এখনই আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে মাহবুবা কামাল বিনুর কাছ থেকে। তিনি লিখেছেন, আমাদের দেশের মানুষ যখনই বিদেশে বিপদগ্রস্ত হয়েছে কখনোই আমরা শুনি না বা দেখি না আমাদের এমবেসি থেকে তারা কোনো সাহায্য পায় এমনটি শুনি না, অথচ এমবেসির কাজই হেল্প করা।
ধন্যবাদ শেজিন। ডক্টর জাফর আহমেদ খান,
লিবিয়া থেকে যারা ফেরত আসছেন তাদেরকে আমরা এয়ারপোর্টের রিসেপশন ডেস্কে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করে রাখছি, এবং এই রেজিস্ট্রেশন এই জন্যই করছি যে তাদের ব্যাপারে যাতে আমরা পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি। আমি এটা বলতে পারি যে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার অন্য যে কোনো সময়ের চাইতে আরো বেশি শক্তিশালী ভাবে আরো বেশি অর্গানাইজ ভাবে প্রবাসীদের ডিল করছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা MRP চালু করেছি, মাইগ্রেশন কার্ড চালু করেছি, অনেক দেশের সাথে আমরা অনলাইন ভিসা চেকিং পদ্ধতি চালু করেছি। আমাদের এখানে থেকে অবৈধ পন্থায় যাওয়া রোধ করার জন্য আমরা একটা স্থায়ী ভাবে ভিজিলেন্স টাস্ক ফোর্স মন্ত্রণালয় গঠন করেছি, সাথে সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছি। সরকার তার নিজস্ব উদ্যোগে নিজস্ব প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে আরো প্রায় 35টা ট্রেনিং ইনস্টিটিউট গঠন করছে, এবং এই সরকারের একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে আমরা আরো বিদেশগামী কর্মীদের কিভাবে সহজ শর্তে লোন দেওয়া যায়, এই ব্যাংকের মাধ্যমে কিভাবে সহজভাবে ব্যয় সাশ্রয়ী ভাবে আধুনিক পদ্ধতিতে রেমিটেন্স আনা যায়, এবং যে সমস্ত প্রবাসী কর্মী ভাইয়েরা তারা তাদের চুক্তি শেষে দেশে ফিরে আসবেন এই ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে বিনিয়োগ করে তারা যাতে আত্মকর্মসংস্থানে আসতে পারে।
এখন আমাদের শেষ করতে হচ্ছে, জাফর সাহেব আমাদের এখন শেষ করতে হচ্ছে, আমাদের একেবারেই হাতে সময় নেই। ডক্টর জাফর আহমেদ খান, সৈয়দ সাইফুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোন দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।